বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 20 জানুয়ারি, 6 মাঘ এবং ফার্সি 30 দেই। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের শান্ত অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com অথবা radiotehran@ws.irib.ir। এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের প্রথমেই থাকবে তুরস্ক ইসরায়েল সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং দ্বিতীয় অংশে থাকবে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বিভিন্ন দেশের সঙ্গে বিরোধের কারণে আমেরিকা এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে, রুশ সংসদে দেওয়া ভাষণে বললেন প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী র্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের উড়ুপি জেলার একটি সরকারি কলেজে হিজাব পরার অধিকারের দাবিতে 3 সপ্তাহ ধরে মুসলিম মেয়েদের বিক্ষোভ। এবং আফগানিস্তানের হিরমান নদীর বাঁধের মুখ খুলে দিল তালেবান সরকার, 2 দশক পর এই নদীর পানির ন্যায্য হিস্সা পাচ্ছে প্রতিবেশী ইরান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন বিভিন্ন দেশের প্রতি বিরোধের কারণে আমেরিকা এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। ইরান এবং রাশিয়ার মতো স্বাধীনচেতা কয়েকটি দেশের প্রতিরোধের কারণে আমেরিকার আধিপত্যকামী কৌশল এখন বিশৃঙ্খল হয়ে পড়েছে। রাশিয়া সফররত রাইসি আজ দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমায় দেওয়া ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, একদিকে আমেরিকার আধিপত্যবাদী কৌশল দুর্বল হয়েছে, অন্যদিকে স্বাধীনতাকামী দেশগুলোর শক্তি ঐতিহাসিকভাবে বেড়েছে। তারপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিনীদের আধিপত্য শেষ হয়ে যায়নি, বরং তারা নতুন আঙ্গিকে চেষ্টা শুরু করেছে। এ ব্যাপারে স্বাধীনচেতা দেশগুলোকে সজাগ থাকতে হবে। ইরানের প্রেসিডেন্ট সুস্পষ্টভাবে বলেন, আধিপত্যবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা যুদ্ধ, সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভক্তি ছাড়া আর কিছুই দিতে পারেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন, দীর্ঘমেয়াদী সহযোগিতার বিস্তার এবং ইরান ও রাশিয়ার উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে তেহরান ও মস্কো। রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বুধবার
ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর একথা জানান আবদুল্লাহিয়ান। ওই সাক্ষাতে দুদেশের প্রেসিডেন্টদ্বয় নিজেদের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেন। প্রেসিডেন্ট রাইসির সফরসঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মস্কোয় অবস্থান করছেন। তিনি বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে আরও জানান, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার বহু সুযোগ ও সম্ভাবনা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি করার জন্য উভয় দেশের সরকারি বেসরকারি উদ্যোক্তারা তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনের উপর সাত বছর ধরে যে বর্বর আগ্রাসন চলছে তা অবসানের জন্য যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে একথা জানিয়ে বলেছেন, অবরোধ এবং সামরিক হামলা সংকটের সমাধান দিতে পারবে না, বরং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলবে। খাতিবজাদে বলেন, ইরান সবসময় বলে আসছে যে এ অঞ্চলের সংকট সমাধানের ক্ষেত্রে যুদ্ধ এবং সহিংসতা কোনো উপায় হতে পারে না। তিনি আরও বলেন, শান্তি এবং উত্তেজনা নিরসনের মধ্য দিয়েই কেবল আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আসতে পারে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ দারিদ্র্য পীড়িত ইয়েমেনের উপর আগ্রাসন চালিয়ে আসছে। এতে ইয়েমেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাগুলো এমন দাবি জানিয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ পিয়েরে লেক্রোইসকে লেখা এক চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে অভিহিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিষিদ্ধ করতে জাতিসংঘকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক পর্যায়ের 12টি মানবাধিকার সংগঠন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারিকে লেখা এই চিঠির বিষয়টি আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। র্যাবের হাতে বাংলাদেশে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়কে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো প্রমাণ্য হিসেবে তুলে ধরেছে। এই বাহিনীর সদস্যদের নির্যাতন, জোরপূর্বক গুম ও অন্যান্য মানবিক লঙ্ঘনের অভিযোগ দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, প্রায় ২ মাস আগে ২০২১ সালের নভেম্বরে জাতিসংঘের কাছে প্রাইভেটলি পাঠানো হয়েছে এই চিঠি, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি জাতিসংঘের পিসকিপিং অপারেশনস। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকার গত ১০ ডিসেম্বর র্যাবকে একটি বিদেশি এন্টিটি হিসেবে আখ্যায়িত করেছে, যারা গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। কিন্তু কোনো সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বাংলাদেশ সরকার মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণার প্রতিক্রিয়ায় অভিযোগ অস্বীকার করেছে এবং মানবাধিকার রক্ষাকারী এবং ভুক্তভোগীদের পরিবারের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করেছে। জোরপূর্বক গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছে, তাদের বাড়িতে হাজির হচ্ছেন কর্মকর্তারা, তারা তাদের হুমকি দিচ্ছেন, তাদেরকে মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করছেন। এরই মধ্যে র্যাবের বর্তমান ও সাবেক 7 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ পুলিশের বর্তমান প্রধান বেনজির আহমেদ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে একদিনে 3 লাখেরও বেশি নয়া করোনা রোগী পাওয়া গেছে। 8 মাস পরে একদিনে এত বেশি সংক্রমিত রোগী পাওয়া গেল। 14 দিন আগে একদিনে সংক্রমণ ছিল 1 লাখ, এবার একদিনেই 3 লাখ রোগীকে শনাক্ত করা হয়েছে। বুধবার থেকে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় করোনার 3,17,352টি নয়া সংক্রমণ রেকর্ড করা হয়েছে। পরিসংখ্যানের নিরিখে কোভিডের তৃতীয় ঢেউ সুনামিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। একদিনে করোনায় 491 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘণ্টায় করোনাকে পরাজিত করেছেন 2,23,990 জন। বর্তমানে ভারতে করোনার সক্রিয় রোগী রয়েছে 19,24,051 জন। একই সময়ে সংক্রমণের হার 16.41% দাঁড়িয়েছে। অন্যদিকে এ পর্যন্ত দেশটিতে করোনার নয়া রূপ ওমিক্রনে মোট 9,287টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের উডুপি জেলার একটি সরকারি কলেজে মুসলিম মেয়েরা হিজাব পরার দাবিতে গত 3 সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। কলেজ কর্তৃপক্ষ 6 মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাসে আসতে নিষেধ করে দেওয়ার পর ওই বিক্ষোভ শুরু হয়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের উডুপি জেলার একটি সরকারি কলেজে মুসলিম মেয়েরা হিজাব পরার দাবিতে গত 3 সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন। এখানকার 6 মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাসে আসতে নিষেধ করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বি সি নাগেশ ওই বিষয়ে বিবৃতিতে বলেছেন, এ ধরনের পোশাক পরা শৃঙ্খলা ভঙ্গ। এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার গার্লস ইসলামিক অর্গানাইজেশন বা জিআইওর পশ্চিমবঙ্গের সাবেক সভানেত্রী ও বিশিষ্ট শিক্ষিকা সোফিয়ান নিসা রেডিও তেহরানকে বলেন,
এটা তো ফান্ডামেন্টাল রাইট, এবং যেহেতু আমাদের সংবিধানের তাদের ফান্ডামেন্টাল রাইটটা পালন করার আছে, তাহলে সেটা কেন পড়তে দেওয়া হবে না? এবং এখানে তো ওরা শৃঙ্খলা হিজাব পরা মানে তো শৃঙ্খলা ভঙ্গ নয়।
আজ বৃহস্পতিবার হিন্দি গণমাধ্যম জনসত্তায় প্রকাশ আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, হিজাব পরার কারণে তাদের গত 20 দিন ধরে ক্লাসে যেতে দেয়া হচ্ছে না। তাদের বাবা মায়েরাও তাদেরকে হিজাব পরার অনুমতি দেওয়ার জন্য কলেজ ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আন্দোলনরত ছাত্রীদের সাফাই, এটি একটি সরকারি কলেজ যেখানে পুরুষ শিক্ষকও রয়েছেন, হিজাব ছাড়া পুরুষ শিক্ষকদের সামনে বসতে তারা অস্বস্তি বোধ করে। একই সঙ্গে তারা আরো বলেন, নারী প্রভাষকের সামনে বসতে আমাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী বি সি নাগেশ একটি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় বলেন, এ ধরনের পোশাক পরার শৃঙ্খলাহীনতা এবং স্কুল কলেজ ধর্ম পালনের জায়গা নয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের তালেবান সরকার হিরমান্দ বা হেলমান্দ নদীর উপর নির্মিত কামাল খান বাঁধের মুখ খুলে দিয়েছে। এর ফলে 2 দশক পর প্রতিবেশী ইরান এই নদীর পানির ন্যায্য হিস্সা পাচ্ছে। তালেবান সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইরানের সরকারি কর্মকর্তারা। বুধবার বাঁধের মুখ খুলে দেওয়া হয় এবং সেখান থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান বালুচিস্তান প্রদেশের হামন হ্রদের দিকে পানি এগিয়ে চলেছে। সিস্তান বালুচিস্তান প্রদেশের গভর্নর হোসেন মোদাররেস খিয়াবনি জানিয়েছেন, 2 থেকে 3 দিনের মধ্যে কামাল খান বাঁধের পানি ইরানের ভূখণ্ডে এসে পৌঁছাবে। তিনি আফগানিস্তানের কোনো কর্মকর্তার দাবি নাকচ করে বলেন, কামাল খান বাঁধের পানি ইরানকে লক্ষ্য করেই ছাড়া হয়েছে এবং এ ব্যাপারে আফগানিস্তানে নিযুক্ত ইরানি প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি, ইরানের জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই বাঁধ খোলা হয়েছে। মার্কিন সরকার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে এই প্রতিরোধ সংগঠন। আল আখবার নিউজ চ্যানেলের বরাত দিয়ে IRIB-র সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন। আল আখবারের খবরে বলা হয়েছে, লেবাননে ওয়াশিংটনের মিত্ররা যখন হিজবুল্লাহর বিরুদ্ধে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে, তখন কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে হিজবুল্লাহ নেতার জন্য বার্তা পাঠিয়েছে মার্কিন সরকার। ওই বার্তায় ওয়াশিংটন লেবাননের রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা রক্ষা করার প্রস্তাব দিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এসব মধ্যস্থতাকারীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের পক্ষে কোনো অবস্থাতে আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশেম শাফিউদ্দিন এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন সরকার লেবাননকে নিজের প্রভাব বলয়ের মধ্যে রাখতে চায়, এজন্য তারা লেবাননে সবসময় গণ্ডগোল বাঁধিয়ে রেখে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। 2021 সালের 20 জানুয়ারি দায়িত্ব পেয়েছিলেন জো বাইডেন। সংবাদ সম্মেলনে ভিয়েনার সংলাপ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়। আপনার দৃষ্টিতে ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হবে নাকি ওই সংলাপ থেকে বেরিয়ে আসা উচিত, এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, এখন ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসার সময় নয়, কারণ ওই আলোচনায় অগ্রগতি হচ্ছে। বাইডেনের এই বক্তব্যের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমেরিকার সম্ভাব্য চুক্তি থেকে আবারও বেরিয়ে যাবে না, ভিয়েনা সংলাপ থেকে এমন নিশ্চয়তা চায় ইরান। তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া ছিল মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসের অন্যতম বড় ভুল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার ধারণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে একটি যুদ্ধে জড়াবেন, তবে তিনি একটি সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে যাওয়ারও চেষ্টা করবেন। তিনি বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক হামলার হুমকি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, আমার মনে হয় পুতিন যুদ্ধে জড়াবেন, তিনি কিছু একটা করতে চান। পুতিনের লক্ষ্য কি এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় পুতিন পাশ্চাত্যকে পরীক্ষা করে দেখতে চান, কিন্তু এজন্য তাকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে। নেটো জোট এই অভিযোগ করে আসছে যে রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় এবং এজন্য ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মজুদ করেছে মস্কো। কিন্তু রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, দেশের যে কোনো স্থানে সামরিক শক্তি জড়ো করার অধিকার মস্কোর রয়েছে। তবে রাশিয়ার এই বক্তব্যে আস্থা রাখতে চাচ্ছে না পাশ্চাত্য। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজ। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তুরস্ক ও ইহুদিবাদী ইসরায়েল পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্ক সফরে আসবেন বলে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান খবর দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
বেশ কবছর আগ থেকেই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে গত কয়েক বছরে কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। তবে এই অঞ্চলের জনগণ ইসরায়েলের সঙ্গে এসব দেশের সরকারের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এতে কোনো সন্দেহ নেই, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একটি দেশ। এমন একটি দেশের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক অনেক আগে থেকেই বজায় রয়েছে। ধারণা করা হচ্ছে আরব সরকারগুলো তুরস্কের প্রেসিডেন্ট সহ দেশটির অন্যান্য কর্মকর্তাদেরকে ইসরায়েলের সঙ্গে অতিমাত্রায় সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য ব্যাপক চাপ দিয়ে আসছিল। তবে তুরস্ক সরকার ইসরায়েল ও আরব দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে বাধ্য হচ্ছে কিনা সে বিতর্কে না গিয়ে বলা যায়, তুরস্কে অর্থনৈতিক সংকট তীব্রতর আকার ধারণ করায় এবং জনগণের জীবনমান পড়ে যাওয়ায় এ থেকে উদ্ধার পাওয়ার জন্য এরদোগান সরকার ইসরায়েলের মতো একটি দখলদার শক্তির সঙ্গে হাত মিলিয়ে অনেক বড় ভুল করতে যাচ্ছে। কেননা এতে করে প্রেসিডেন্ট এরদোগান নিজেই ইসরায়েলের ফাঁদে পড়বেন। প্রকৃতপক্ষে যখনই কোনো ঘটনা তুরস্কের স্বার্থের অনুকূলে থাকে, তখনই মুসলমানদের পক্ষে হয়ে সেই ঘটনাকে সমর্থন দেয় আঙ্কারা কর্তৃপক্ষ। কিন্তু যখনই কোনো কিছু তুরস্কের স্বার্থের অনুকূলে থাকে না, তখনই তারা সে বিষয়টিকে পাশ কাটিয়ে যায়, এমনকি তা মুসলিম উম্মার জন্য ক্ষতিকর হলেও। এ কারণে দেখা যাচ্ছে তুরস্ক সরকার সবসময় কেবল নিজের সামাজিক ও রাজনৈতিক স্বার্থের আলোকে ফিলিস্তিন বিষয়টিকে মূল্যায়ন করে থাকে। অথচ ফিলিস্তিন সমস্যা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা এবং মুসলিম বিশ্বের নেতা সেজে কোনো কোনো প্রভাবশালী দেশ এই সংকট সমাধানের কথা বললেও বাস্তবে কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। তুরস্কের কর্মকর্তারা সবসময় ফিলিস্তিন সহ এই অঞ্চলের যে কোনো সংকটকে নিজের স্বার্থে ব্যবহারের চেষ্টা চালান। যেহেতু এরদোগান সরকার বিপদে পড়েছে, তাই তারা ফিলিস্তিন সমস্যার কথা বেমালুম ভুলে গিয়ে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, যা অত্যন্ত ঘৃণিত ও ন্যাকারজনক কাজ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। একই সঙ্গে যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের এ পর্যায়ে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। একই সাথে যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে জাহিদ মালিক সাংবাদিকদের বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে চলছে। বুধবারও 9,500 মানুষ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 25% ছাড়িয়েছে। এতে সরকার আতঙ্কিত না হলেও বিষয়টি আশঙ্কাজনক। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন, অমিক্রনের কারণে ছড়িয়ে পড়া সংক্রমণের লাগাম টেনে ধরতে সরকার 11 দফা বিধিনিষেধ আরোপ করেছে। এগুলো বাস্তবায়নের মূল হাতিয়ার জেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিয়ে শাদি তারপরে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান এগুলো এখন বন্ধ থাকতে হবে। ল্যান্ডপোর্ট সিপোর্ট এয়ারপোর্টেও স্ক্রিনিং চলছে, সেগুলো জানি তারা ঠিক মতো দেখেন এবং যাতে সেখানে ফাঁকি ঝুঁকি না হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে 10টি করে ICU সজ্জা এবং 10টি ডায়ালাইসিস সজ্জার ব্যবস্থা করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সবগুলো জেলায় এগুলো স্থাপন হয়ে যাবে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রুত এবং ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়লে হাসপাতালে স্থান সংকুলান কঠিন হবে, তাই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আরো সতর্ক হতে হবে।
আমি আক্রান্ত হলে আমি অসুস্থ হতে পারি, আমার মাধ্যমে আমার বয়স্ক যদি পিতামাতা বা আত্মীয় স্বজন আক্রান্ত হয়, শিশুরা আক্রান্ত হয়, সব জায়গায় একটা প্রবলেম থাকবে। এবং যদি অনেক বেশি আক্রান্ত হয় কিন্তু একটা তার স্মল প্রশ্ন যদি হাসপাতালে হতে তখন হাসপাতালের চাপ সামল দিতে পারবে।
এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 10,888 জন, ফলে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 26.37%। এছাড়া দেশে আরও 8 জনের দেহে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট 71 জনের দেহে অমিক্রন শনাক্ত হল। এদিকে বুধবার রাতে COVID-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির পক্ষ থেকে সংক্রমণ রোধে 5টি সুপারিশ করা হয়েছে। জাতীয় পরামর্শক কমিটি জনগণকে মাস্ক পরিধান নিশ্চিতকরণে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণের প্রস্তাব করেছে। এছাড়া জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের মাধ্যমে জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদ্বুদ্ধকরণের সুপারিশ করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানেই আছো ভালো এবং সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছো এবং বই পুস্তকে পড়েছ যে তোমাদের মতো শিশুদের যিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। শিশুদের সঙ্গে তার ব্যবহার ছিল স্নেহপূর্ণ, কোমল এবং বন্ধু বন্ধুসুলভ। তিনি তাদের হাসি আনন্দে যোগ দিতেন। ছোটদের চপলতায় তিনি কখনো অসন্তুষ্ট কিংবা বিরক্ত হতেন না। রাসূল তাদের সাথে সব সময় হাসি মুখে কথা বলতেন। শিশুরা তার কাছে এলে নিজেদের সব দুঃখ কষ্ট ভুলে যেত।
বন্ধুরা, আজকের আসরে তোমাদের জন্য রয়েছে বিশ্বনবীর শিশু প্রীতি সম্পর্কে একটি বিশেষ অনুষ্ঠান। এতে শিশুদের নিয়ে নবী জীবনের কয়েকটি ঘটনা শোনাব, আর থাকবে বিশ্বনবীকে নিয়ে শিশুদের পরিবেশিত কবিতা ও গান। মূল অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনা যাক।
ইরানি শিশু কারি মোহাম্মদ রেজা তাহিরির সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলে। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে বিশ্বনবীর শিশু প্রীতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ঐতিহাসিক ঘটনা জানা যাক।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে শিশুদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও পিতৃসুলভ আচরণের কথা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে খেলতেন এবং এমনকি তাদের খেলনা ও পোষা প্রাণীরও খবর নিতেন। তিনি তাদের সাথে শিশুসুলভ ভঙ্গিতে ও নিচু কণ্ঠে কথা বলতেন। বিশেষ করে নাতি ইমাম হাসান ও হুসাইনের প্রতি রাসূলের ভালোবাসা ও স্নেহের কথা কম বেশি সবাই জানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই নাতিদের সাথে খেলাধুলা করতেন এবং অন্যদের সামনে তাদের চুমু দিতেন।
ফ্রান্সের বিখ্যাত মনীষী সিদুয়া বলেছেন, শিশুদের প্রতি তাঁর ছিল ব্যাপক আগ্রহ। তিনি তাদের প্রশান্তি চিন্তা করতেন সবসময়, বিশেষ করে ইয়াতিম শিশুদের নিয়ে সারাক্ষণ ভাবতেন। তিনি শিশুদের আদর স্নেহ করতে ভালোবাসতেন। মোহাম্মদ কন্যা শিশুদের জীবিত কবর দেয়াকে সম্পূর্ণ হারাম বলে ঘোষণা দেন। পিতা মাতা এবং শিশুদের ভালোবাসার ব্যাপারে নবীজির বক্তব্য কত সুন্দর এবং অমায়িক।
একদিন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছিলেন, কিন্তু খানা তখনও শুরু করেননি। উম্মে কায়েস বিনতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিশু পুত্রটিকে কোলে করে রাসূলের সাথে দেখা করতে আসলেন। শিশুটিকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে এলেন, পরম আদরে কোলে তুলে নিয়ে খাবারের জায়গায় গিয়ে বসলেন। শিশুটি নবীজির আদর পেয়ে তার কোলেই পেশাব করে ভিজিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, তার চেহারায় বিরক্তি প্রকাশ পেল না। তিনি পানি আনার জন্য একজনকে বললেন। পানি আনা হলে যে যে জায়গায় পেশাব পড়েছিল সেখানে পানি ঢেলে দিলেন। রাসূলের খোদা মনে করতেন, বাগানের ফুল যেমন পবিত্র, মায়ের কোল থেকে নেওয়া শিশুও তেমনি পবিত্র।
নিজের সন্তানদের উপর নবীজির ব্যাপক ভালোবাসা ও মায়া মমতা ছিল। এমনিতেও তিনি শিশুদের প্রতি ছিলেন সদয়। শিশুদের মনে আনন্দ দেওয়ার জন্য তাদের সাথে খেলতেন। হযরত জাবির বলেন, একদিন দেখলাম হাসান এবং হুসাইন নবীজির পিঠে চড়ে বসেছে। নবীজি হাত পা চালিয়ে এগোচ্ছেন আর বলছেন, ভালো বাহন পেয়েছো, তোমরাও খুব ভালো চালক। কিন্তু যখন এ আয়াত নাজিল হল, নিজেদেরকে যেভাবে তোমরা ডাকো নবীজিকে সেভাবে ডেকো না, অর্থাৎ সম্বোধন করো না। নবীজির আগমন ঘটায় ফাতেমা সামনে এসে বললেন, হে আল্লাহর রাসুল, তোমার প্রতি সালাম। রাসুল তার প্রিয় কন্যা ফাতেমাকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন এবং বললেন, না মেয়ে, তুমি আমাকে বাবা বলো, এই ডাক আমার খুবই প্রিয়।
নবীজি একদিন এক শিশুকে হাঁটুর উপর বসিয়ে আদর করতে করতে বলছিলেন, শিশুদের ঘ্রাণটা বেহেশতি, তোমাদের সন্তানদের বেশি বেশি চুমো দেবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বেহেশতে উত্তম একটি স্থান দান করবেন।
এমন সময় জাহিলি সমাজের একজন অভিজাত ব্যক্তি রাসুলের কাছে এলো। শিশুদের প্রতি রাসুলের খোদার স্নেহ, মমতা ও ভালোবাসার প্রকাশ দেখে বিস্মিত হয়ে গেল। সে বলল, আমার 10টা ছেলে আছে, এখন পর্যন্ত তাদের কাউকেই একটিবারও আমি চুমু দেই নাই।
এ কথা শুনে নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেল। বিরক্তির সাথে তিনি বললেন, অপরের জন্য যার কোনো দয়া মায়া নেই, আল্লাহ রাব্বুল আলামিনও তার জন্য সদয় হবেন না। আমি কি করতে পারি? আল্লাহ তোমার অন্তর থেকে দয়া মায়া তুলে নিয়েছেন।
কোন এক ঈদের নামাজ পড়ার জন্য নবীজি ঘর থেকে বের হলেন। রাস্তায় কয়েকটি শিশু আনন্দের সাথে খেলাধুলায় মত্ত ছিল। হঠাৎ তাঁর দৃষ্টি পড়ল দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা পুরনো জামা কাপড় পরা কান্নারত একটি শিশুর উপর। নবীজির অন্তরটা কেঁদে উঠল। তিনি সদয় হৃদয়ে শিশুটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেন ওদের সাথে খেলছো না? আক্রোশের সাথে ছেলেটি বলল, আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছেন, তাই আমি যেহেতু অন্য বাচ্চাদের মতো নই, সেহেতু আমি তো তাদের কাতারে মিশতে পারবো না।
নবীজি তার হাতটা ধরে অত্যন্ত দয়ার্দ্র কণ্ঠে বললেন, আচ্ছা, আমি যদি তোমার বাবা হই আর আমার মেয়ে ফাতেমা যদি তোমার বোন হয়, তুমি কি সন্তুষ্ট হবে? শিশুটি সেই মুহূর্তে নবীজিকে চিনতে পারল। সে ভীষণ খুশি হয়ে গেল। অনেক অনেক আশা এবং বিশ্বাস তার বুকে আসন গেড়ে বসল। ঠোঁটে মুখে তার হাসির রেখা ফুটে উঠল।
নবীজি শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে নতুন জামা পরালেন, খেতে দিলেন এবং ইয়াতিম চিন্তাটি তার মন থেকে মুছে দিলেন। শিশুটি এবার প্রশান্ত হৃদয়ে ঘর থেকে বেরিয়ে এসে শিশুদের সাথে খেলতে শুরু করে দিল।
শিশুদের কচি মনের প্রতি নবীজি ছিলেন ভীষণ মনোযোগী। তিনি শিশুদের ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য তাদের সামনে গিয়ে সালাম করতেন এবং তাদের ভুলগুলো পরিহার করতেন। এ সম্পর্কেই এবার একটি গান শোনা যাক।
গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি।
গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি। শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি।
ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতে নাগে ভালোবেসে।
ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতে নাগে ভালোবেসে।
চোখ দুটো ছিল তার শান্তির নীর,
চোখ দুটো ছিল তার শান্তির নীর।
পরম ঠিকানা যেন গরিব দুঃখীর।
গল্প বলি শোনো প্রিয় নবীজি,
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি।
গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি।
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনি।
যাদের ছিল না কোনো সহায় সাজন, তাদের ছিলেন তিনি বড় আপন।
যাদের ছিল না কোনো সহায় সাজন, তাদের ছিলেন তিনি বড় আপন।
হৃদয় ছিল যে তার অতুল গভীর,
হৃদয় ছিল যে তার অতুল গভীর।
পরের ব্যথাতে তিনি সদাই অধীর,
গল্প বলি শোনো প্রিয় নবীজি,
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী,
গল্প বলি শোনো প্রিয় নবীজি,
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী,
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী।
ছোটদের প্রতি রাসুলের খোদার আচরণ কেমন ছিল সে সম্পর্কে গানটি শুনলে নবীজি জানতেন যে শিশুদের পৃথিবীটা হাসি আনন্দ আর খেলাধুলাপূর্ণ, তাই তিনি যতক্ষণ শিশুদের সান্নিধ্যে কাটাতেন ততক্ষণ তাদের সাথে শিশু সুলভ অর্থাৎ তাদের মতোই আচরণ করতেন, শিশুদের সাথে শিশুদের ভাষায় কথা বলতেন। রাস্তায় যখন শিশুরা আবদার করত তাদের খেলা দেখার জন্যে, রাসুল তখন তাদের খুশির জন্য কিছুটা সময় দিতেন।
শিশুদের সাথে নবীজির আচরণের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বহু চিন্তাবিদ। এমিল ডার্মিংহাম নামের ফরাসি এক মধ্যপ্রাচ্যবিদ রাসুলের খোদার ব্যক্তিত্বের প্রশংসা করতে গিয়ে বলেছেন, মুহাম্মদ শিশুদেরকে ভালোবাসতেন, তার দুই নাতি হাসান এবং হুসাইনকে নামাজের সময় তার পিঠে চড়তে দিয়েছেন এবং বক্তৃতা দেওয়ার সময় মিম্বারের উপর খেলতে দিয়েছেন।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে শিশুদের অধিকার রক্ষার উপর রাসুলের খোদা ভীষণ গুরুত্ব আরোপ করেছেন। শিশুর জন্য সুন্দর একটি নাম নির্বাচন করাও তার অধিকারভুক্ত বলে তিনি উল্লেখ করেন। এক ব্যক্তি তার দুই সন্তানের মাঝে একটিকে আদর করে চুমু খেল, অপরটিকে খেল না। এই দৃশ্য দেখে নবীজি তাকে রাগের সাথে বললেন, কেন তুমি তোমার সন্তানদের মাঝে ভারসাম্যপূর্ণ আচরণ করছো না?
নোমান ইবনে বাশির নামের এক ব্যক্তি ছিলেন, তিনি বলেন, আমার বাবা একদিন আমাকে একটা উপহার দিলেন, কিন্তু আমার অন্য ভাই বোনদের কিছুই দিলেন না। এই ঘটনায় মা আমার বাবার উপর রাগ করলেন এবং বাবাকে বললেন, আমি এই বৈষম্য পছন্দ করি না, যদি না রাসুল তোমার এই কাজকে সঠিক বলে অনুমোদন করেন। এরপর আমার বাবা নবীজির কাছে গিয়ে বললেন, হে রাসুল খোদা, আমি আমার সন্তানকে একটা উপহার দিয়েছি, এখন আমার স্ত্রী এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার সকল সন্তানকে উপহার দিয়েছ? আমার বাবা বললেন, না। নবীজি বললেন, আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের সাথে ভারসাম্যপূর্ণ আচরণ করো, আমি কখনোই এই অন্যায় আচরণকে অনুমোদন করব না।
বন্ধুরা, শিশুদের সঙ্গে বড়দের আচরণ কেমন হওয়া উচিত তা রাসুল খোদার জীবন থেকে জানলে অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিবেদিত একটি কবিতা। কার পরশে শিরোনামের কবিতাটি লিখেছেন রফিকুল ইসলাম ফারুকি আর আবৃত্তি করেছে বাংলাদেশি বন্ধু আফিয়া আলম রাকা।
মা আমিনার পূর্ণ কুটির কার আলোতে হাসে, কার আশাতে সবার চোখে স্বপ্ন ছবি ভাসে, কার আলোতে আলোকিত শ্যামল বসুন ধরা, কার পরশে ফুল পাখিরা সুখে আত্মহারা, কোন সে ফুলের গন্ধে আকুল বিশ্ব মানব কুল, কার ইশারায় ভাঙল মনের ভাঙল শত ভুল, কার ডাকেতে সাড়া দিল কিশোর তরুণ বুড়া, কার বীরত্বে জালিম শাহির ভাঙল কঠিন চূড়া, কার মধুময় ব্যবহারে ছোট বড় সবই খুঁজে পেল জীবন পথে দিনের আসল ছবি, কোন সে মানুষ রেখে গেল হেরা গুহার আলো, সেই আলোতে দূরীভূত সকল আধার কালো, মানব জাতির মাঝে বলো কোন সে মানুষ বড়, সব মতবাদ ভুলে এবার তার মতবাদ ধরো, কোন সে মানুষ সব কাদায়ে গেল আবার চলে, জীবন পথে দিবস জামি সত্য কথা বলে, কোন সে মানুষ ভাঙল মনের অগণিত ভুল, তিনি প্রিয় বিশ্ব নবী মুহাম্মদ রাসুল। তিনি প্রিয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূল।
বাহ, রাকার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে তোমরা। তো বন্ধুরা, তোমরা সবাই বিশ্বনবীর আদর্শ অনুযায়ী নিজেদের জীবন গড়ার চেষ্টা করবে এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী আসরে। সে পর্যন্ত তোমরা ভালো, সুস্থ ও নিরাপদ থেকো।
শ্রোতা বন্ধুরা, রংধনু আসর অনুষ্ঠানটি শুনেন। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, 20 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত, পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না কেন? প্রথম আলো। শান্তিরক্ষা মিশনে র্যাবকে নিষিদ্ধের দাবি জানিয়ে জাতিসংঘে 12 সংস্থার চিঠি, মানত জমিন। বড় পুকুরিয়া খালেদা জিয়ার অভিযোগ গঠনের শুনানি 6 মার্চ। ইত্তেফাক, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ, যুগান্তর। দেশে 4 প্রদেশ 4 হাইকোর্ট চেয়ে আইনি নোটিশ, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, ফের বিজেপিতে বিদ্রোহ। কেন্দ্রীয় নেতাদের এবার চিঠি দিলেন 2 জেলার 9 বিধায়ক, আনন্দবাজার পত্রিকা। গোয়ায় জোটের প্রস্তাব দিয়েছিল তৃণমূল, বিভ্রান্ত করছে কংগ্রেস, দাবি ঘাসফুল শিবিরের। সংবাদ প্রতিদিন, রাজ্যের ক্ষমতা কেড়ে নেবেন না, আমলা নিয়ন্ত্রণ বিতর্কে মোদীকে দ্বিতীয় চিঠি মমতার। আজকাল শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পেটের ভেতর মিলল ইয়াবা, স্বামী স্ত্রী সহ আটক 3। দৈনিক মানব জমিন দিয়েছে খবরটি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। এই খবরের কয়েকটি দিক নিয়ে আমরা কথা বলতে পারি। একটি দিক হচ্ছে যে কেন মানুষ এই ধরনের অপরাধ যজ্ঞে জড়িয়ে পড়ে, এই ধরনের কাজ কেন করে। এর একটি বড় কারণ হতে পারে দারিদ্রতা। মানুষ যখন অভাবে পড়ে তখন অনেক অপরাধ কর্মের সাথে তারা জড়িয়ে যেতে দ্বিধা করে না। একটি কথা আছে, এটি প্রবাদ বাক্য হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশে, সেটি হচ্ছে যে অভাবে স্বভাব নষ্ট। অর্থাৎ অভাবে পড়লে মানুষ তার চরিত্র হারিয়ে ফেলে, অনেক অপকর্ম, অনেক অন্যায় কাজকর্ম করে থাকে। এটি একটি কারণ হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে মানুষের নীতি নৈতিকতা যখন না থাকে তখন কিন্তু অভাবে পড়লেই এই সমস্ত কাজ করে। যার নীতি নৈতিকতা আছে সে কিন্তু অভাবে পড়লেই একটি খারাপ কাজ করে বলবে, অন্যায় কাজ করবে, অপরাধ করবে, তা কি করে। সেক্ষেত্রে সমাজে নীতি নৈতিকতার প্রশ্ন আছে। সমাজে নীতি নৈতিকতার যে অবক্ষয় হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এছাড়া আমরা আরেকটি দৃষ্টিকোণ থেকেও এই ঘটনা বিশ্লেষণ করতে পারি, সেটি হচ্ছে যে সমাজের প্রভাবশালী ব্যক্তি যারা, যারা সরকারি ছত্রছায়ায় বা ক্ষমতার প্রভাব বলয়ের ভেতরে থেকে অনেক অপরাধ কর্ম করে, তারা সমাজে বিভিন্ন গরিব মানুষ, বেকার মানুষ, বখাটে এদেরকে ব্যবহার করে বিভিন্ন রকমের অন্যায় অপরাধ কর্ম পরিচালনা করার জন্য। আমরা একথা খুব পরিষ্কার করে জানি যে বাংলাদেশে ইয়াবার যে বড় ব্যবসা আছে বা যে ব্যবহার হয় তার প্রধান নাটের গুরু তো সমাজের খুব প্রভাবশালী লোক, এবং এ ব্যাপারে কক্সবাজারের একজন এমপির নামও পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই অপরাধগুলো যদি বন্ধ করতে হয় তাহলে এর পেছনের কারণটা কি, কারা এর পেছনে জড়িত, কারা এই কাজগুলো করছে বা করাচ্ছে, তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনলে এর সমাধান হতে পারে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি রাশিয়া সফর করছেন, এই সফরের কৌশলগত বিশেষ কি গুরুত্ব রয়েছে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি রাশিয়া সফর করছেন। তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে। এই সফরের গুরুত্ব হচ্ছে যে এই সফরের সময় মনে করা হচ্ছে যে একটি 20 বছর মেয়াদী কৌশলগত চুক্তি সই হতে পারে দুই দেশের মধ্যে, এবং এই ধরনের চুক্তি সই হোক বা না হোক ইরান এবং রাশিয়ার মধ্যে যে অর্থনৈতিক, রাজনৈতিক, তারপরে কূটনৈতিক, সামরিক, নিরাপত্তা, এই সমস্ত বিভিন্ন খাতে সহযোগিতা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। একটি বিষয় আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখা দরকার, এমন একটি সময় ছিল যখন ইরানের সঙ্গে বিশ্বের বড় শক্তি তো দূরের কথা, অনেক সাধারণ দেশও সম্পর্ক রাখাকে এক ধরনের হীনমন্যতা বা ঝামেলার কারণ মনে করত। এটি প্রধানত হয়েছিল আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের চাপের কারণে। এমনকি 2010 সালে ইরানের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যে নিষেধাজ্ঞা ইরানের উপরে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছিল, সেই নিষেধাজ্ঞাতেও কিন্তু রাশিয়া, চীন সবাই সমর্থন দিয়েছিল। সময়ের ব্যবধানে এবং কূটনৈতিক প্রচেষ্টায় ইরানের বিশেষ তৎপরতায় সেই সংকটগুলো কিন্তু অনেকটা কেটে গেছে, এবং চীন ও রাশিয়ার মতো দুটি বৃহৎ অর্থনৈতিক এবং সামরিক শক্তি ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা রাখছে এবং তারা একে অপরের ঘনিষ্ঠ মিত্র। শুধু তাই নয়, এই তিন দেশের সমন্বয়ে একটি বলয় গড়ে উঠছে, যে বলয়ে আরো অনেকগুলো দেশ আছে, এবং এই বলয়টা মূলত মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী একটি অবস্থান তৈরি করতে চাচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে বিশ্ববাসীকে একটি অর্থনীতির সফলতার ভেতরে আনা। অর্থাৎ আমেরিকা যে কথায় কথায় এক একটা দেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে, নিষেধাজ্ঞা আরোপ করে, তারপরে বয়কট করে, এইগুলো থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ইরান, রাশিয়া, চীন এবং আরও কিছু দেশ মিলে। তো ইরানের প্রেসিডেন্টের এই সফরে রাশিয়ার সাথে এ সমস্ত অনেক বিষয়ে খুব ঘনিষ্ঠ, গভীর আলোচনা হবে, এবং আমি মনে করি যে এই সমস্ত খাতে একটি সহযোগিতা প্রতিষ্ঠা হবে। এই সহযোগিতা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক অঙ্গনে এর বিরাট প্রভাব রয়েছে, এবং প্রেসিডেন্ট রাইসির সফরের প্রধান গুরুত্ব এখানে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। রাজ্যের ক্ষমতা কেড়ে নেবেন না, আমলা নিয়ন্ত্রণ বিতর্কে মোদীকে দ্বিতীয় চিঠি মমতার, আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। আমলাদের নিয়ন্ত্রণে IAS রুল সংশোধনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র, আর এরই প্রতিবাদে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সেই সংশোধনের প্রতিবাদ জানিয়ে 13 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার ফের চিঠি দিলেন তিনি। প্রস্তাবিত এ আইনকে দানবীয় বলে উল্লেখ করে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, কেন্দ্রের এই সংশোধনী প্রস্তাব যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। এই সংশোধনী কার্যকর হলে আমলাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হবে, যা তাঁদের কাজে প্রভাব ফেলবে, রাজ্যের প্রতি আর তাঁদের আনুগত্য থাকবে না। তাঁর আরও দাবি, কেন্দ্র এই সংশোধনীকে আইনে পরিণত করলে কেন্দ্র রাজ্যের সম্পর্ক আরও খারাপ হতে পারে। কেন্দ্রে যখন যে সরকার ক্ষমতায় আসবে তারা নিজেদের মতো করে এই আইনকে ব্যবহার করবে, দয়া করে রাজ্যের ক্ষমতা কেড়ে নেবেন না। ফের বিজেপিতে বিদ্রোহ, কেন্দ্রীয় নেতাদের এবার চিঠি দিলেন 2 জেলার 9 বিধায়ক। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, রাজ্য বিজেপিতে বিদ্রোহ থামছেই না। দলের সাংগঠনিক রদবদল নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল প্রথমে, যার জেরে দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছিলেন রাজ্যের বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। সেই আগুন যে নেভেনি তার প্রমাণ মিলল। এবার সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি লিখেছেন বাঁকুড়া এবং পুরুলিয়ার মোট 9 বিধায়ক। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। বিভিন্ন দেশের সঙ্গে বিরোধের কারণে আমেরিকা এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে, রুশ সংসদে দেয়া ভাষণে বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী র্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের উডুপি জেলার একটি সরকারি কলেজে হিজাব পরার অধিকারের দাবিতে 3 সপ্তাহ ধরে মুসলিম মেয়েদের বিক্ষোভ। এবং আফগানিস্তানের হিরমান্ত নদীর বাঁধের মুখ খুলে দিল তালেবান সরকার, 2 দশক পর এই পানির ন্যায্য হিস্সা পাচ্ছে প্রতিবেশী ইরান। শ্রোতাবন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 400002, ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।